الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين واضربوهم إذا بلغوا 10 أو كما قال عليه الصلاة والسلام.
حضرات علماء کرام محترم حاضرین پردار آرالے بشا امر ماو بنیرا আল্লাহর পবিত্র কালাম থেকে যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরাও বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনকেও বাঁচাও, নারান, ওই আগুন থেকে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই হইল আয়াতের অর্থ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও সেই আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও সেই আগুন থেকে বাঁচাও, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আমাদের জানা থাকার কথা, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, সেটা হলো একমাত্র জাহান্নামের আগুন। কাজী আয়াতের সারমর্ম দাঁড়ালো, জাহান্নামের আগুন থেকে, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে কারো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ, আল্লাহ যদি না বাঁচান তাহলে আমরা বাঁচবই কিভাবে আর ওদেরকে বাঁচাবই কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল, মানুষ যখন অসুস্থ হয় তখন তাকে সুস্থ করার মালিক আল্লাহ, কিন্তু সুস্থ হওয়ার ব্যবস্থা চিকিৎসা সেটা আমাদের গ্রহণ করতে হয়। খেতে ফসল দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চাষাবাদ কৃষকের করতে হয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মানুষের বিয়ে শাদি করতে হয়। ঠিক তেমনিভাবে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, কিন্তু বাঁচার ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব আমাদের। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এর মর্ম হলো জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা গ্রহণ করো। তোমাদের বিবি বাচ্চাকে জাহান্নাম থেকে বাঁচাও, এর মর্ম হলো জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। তাহলে আল্লাহর নির্দেশের সারমর্ম দাঁড়াল, আমরা নিজেরাও যেন জাহান্নাম থেকে বাঁচার পথে চলি, আমাদের বিবি বাচ্চাদেরকেও যেন জাহান্নাম থেকে বাঁচার পথে চালাই, এইটাই আল্লাহর নির্দেশ। কারণ এই জাহান্নাম থেকে বাঁচা এবং বাঁচানির প্রথম ধাপই হইল পারিবারিক জীবন। যে পরিবারে মা বাবা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলেন, তারাই পারেন তাদের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইতে। যে পরিবারের মা বাবা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচার পথে চলেন না, তাদের পক্ষে নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার কোনো উপায় নাই। কাজেই এখানে দুইটা ব্যাপার, একটা হলো প্রত্যেকটা পরিবার গড়ে ওঠে স্বামী স্ত্রী দুজনের মাধ্যমে, স্বামী স্ত্রী দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একটা পরিবার গড়ে ওঠে, এটা পরিবারের ফাউন্ডেশন। তারপরে তাদের ঘরে যখন সন্তানাদি জন্মগ্রহণ করে, এই সন্তানাদিরা তাদের অধীনে শিশুকাল অতিবাহিত করে, মা বাবার এই সন্তানাদিরা তখনই নামাজ শিখতে পারবে মা বাবা যদি তাদেরকে নামাজ শিক্ষা দেন। তাদের ঘরে জন্মগ্রহণকারী সন্তানাদিদেরকে হালাল পথে তারা যদি চালান তবেই এরা চলতে পারবে, তারা যদি চালান না তাহলে এরা চলতে পারবে না। সুতরাং একটা পরিবারের সমস্ত সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দায় দায়িত্ব প্রথম পর্যায়ে মা বাবার উপর বর্তায়। আরও লক্ষ্য করার ব্যাপার হল, কোনো মা বাবা যদি নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথে চালান না, এ কারণে যদি সন্তানাদিরা জাহান্নামে যায়, তাহলে এই মা বাবাও জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। কোনো কোনো পরিবারে এমনও হতে পারে যে মা বাবা নিজেরা নামাজ কালাম পড়েন, হালাল পথে চলেন, কিন্তু সন্তানাদিরা নামাজের ধারধারে না, হালাল হারামের ধারধারে না, এটার জন্য মা বাবা দায়ী। শিশুকাল থেকে যদি মা বাবা সন্তানদেরকে নামাজ কালাম শিক্ষা দিতেন, নামাজ পড়াইতেন, হালাল পথে চালাইতেন, তাহলে এরা হারাম পথে চলত না, নামাজ কালাম ছাড়ত না। কাজেই এই সমস্ত মা বাবা যারা নিজেরা হালাল পথে চলেন, নামাজ রোজা করেন, কিন্তু সন্তানদেরকে বেনামাজি বানাইছেন, হালাল পথে চলা শিক্ষা দিচ্ছেন না, এই সমস্ত মা বাবারা নিজেদের নেক আমলের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। কারণ আপনার দায়িত্ব রয়েছে আপনার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ এখানে দুইটা দায়িত্ব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি নামাজ পড়লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমার সন্তানকে বেনামাজি বানাইলাম কোথায় পাঠাবার জন্য। কাজেই শুধু নিজের নামাজ জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে না, সন্তানকে নামাজি বানাতে হবে। শুধু নিজে হালাল পথে চলা জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে না, নিজেদের সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এই কথাটাই আল্লাহ পরিষ্কারভাবে আমাদের আরুচ্চ আয়াতে বলে দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমরা নিজেরাও বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকে, নিজেদের বিবি বাচ্চাকেও বাঁচাও। বাচ্চাদের জাহান্নাম থেকে বাঁচাবার ব্যাপারে বাবার ভূমিকা যে পরিমাণ, মায়ের ভূমিকা তার চেয়ে বহুগুণে বেশি। কুলের শিশু যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, কথা শিখতে শুরু করে, তখন বেশিরভাগ সময় এই শিশু বাচ্চা বাবার কোলে কাটায় না, বেশিরভাগ সময় মায়ের কোলে কাটায়। বাবা বাহিরে কাজকর্মে থাকেন, বিভিন্ন রকমের সংসারের ঝামেলা নিয়ে থাকেন, মাই সংসারে এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে বেশিরভাগ সময় কাটান। এই জন্য এই সন্তানকে জীবনের শুরু থেকেই আল্লাহ বিল্লাহ শিক্ষা দেওয়া, কলেমা কালাম শিক্ষা দেওয়া, উজুগুসল শিক্ষা দেওয়া, পাকনাপাক শিক্ষা দেওয়া, নমাজ বন্দেগী শিক্ষা দেওয়া, সুরা কেরাত শিক্ষা দেওয়ার বেশিরভাগ বাবার উপর, মায়ের উপর বর্তায়। যেহেতু সন্তানের মাদেরকে আল্লাহ এখানে অতিরিক্ত কিছু দায়িত্ব দিয়েছেন সন্তান লালন পালনের বেলায়, এজন্য পুরুষের তুলনায় নারীদেরকে আল্লাহ ধর্মের কাজেও অনেক সুযোগ সুবিধা দান করেছেন, সংসারের কাজেও অনেক সুযোগ সুবিধা দান করেছেন। আমরা প্রথমে নারীদেরকে আল্লাহ কি কি সুযোগ সুবিধা দান করেছেন যেগুলি পুরুষকে দান করেননি, এইগুলি দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তারপরে বোঝার চেষ্টা করব নারীদেরকে এতগুলি সুযোগ সুবিধা, সংসারের কাজেও আল্লাহ নারীদেরকে এতগুলি সুযোগ সুবিধা কেন দিলেন, ধর্মের কাজেও আল্লাহ নারীদেরকে এতগুলি সুযোগ সুবিধা কেন দিলেন। তার একমাত্র কারণ সন্তানের জীবনটাকে ইসলামী জীবনরূপে গড়ে তোলার মূল ফাউন্ডেশনটা নির্ভর করে মায়ের হাতে। এই জন্য মায়েদেরকে সন্তানের জীবন গড়ার প্রতি মনোযোগী হওয়ার জন্য আল্লাহ সংসারের বহু কাজে এত সব ফেসিলিটি নারীদেরকে দিয়েছেন যেগুলি কোনো পুরুষকে দেননি। ধর্মের কাজেও আল্লাহ নারীদেরকে এমন সব ফেসিলিটি দিয়েছেন যা পুরুষকে দেননি। কাজেই আমাদের লক্ষ্য করার ব্যাপার হলো তিনটা জিনিস। এক নম্বর, সংসারের কাজে আল্লাহ পুরুষের চেয়ে নারীদেরকে কি কি সুযোগ সুবিধা অতিরিক্ত দিয়েছেন। দুই নম্বর, ধর্মের কাজেও আল্লাহ নারীদেরকে পুরুষের চেয়ে বেশি সুযোগ সুবিধা কি কি দিয়েছেন। তিন নম্বর, পুরুষকে এত সব সুযোগ দিলেন না সংসারের কাজেও ধর্মের কাজেও, নারীদেরকে দিলেন কেন? একমাত্র কারণ শিশুকে মুসলমানের মতো জীবন গড়ে তোলার প্রধান দায়িত্ব তোমার হাতে, এই গুরু দায়িত্ব পালনে যেন তোমার কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, এই জন্য তোমাকে এত সব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কাজেই তিনটা বিষয় আমরা ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের তুলনায় সংসারের কাজে যে সমস্ত সুযোগ সুবিধা দান করেছেন, এর মধ্যে সর্বপ্রথম ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যখন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন পর্যন্ত? ছেলে নাবালক থাকবে যতদিন পর্যন্ত। ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করার কোনো দায়িত্ব বাবার উপর থাকে না। কোনো বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করেন সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া, এটা বাবার দায়িত্ব নয়। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়, সাবালক নাবালকের সাথে কোনো প্রশ্ন নেই। যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, জীবনের শুরুতেই বাবার সম্পত্তি উপভোগ করে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ে সমান সমান পাইল না ছেলের থেকে মেয়ে বেশি পাইল? ছেলের থেকে মেয়ে বেশি পাইল। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি আল্লাহ পুরুষের তুলনায় নারীদেরকে কি কি ফেসিলিটি অতিরিক্ত দিয়েছেন, শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব এতগুলি সুযোগ আল্লাহ পুরুষকে না দিয়ে নারীদেরকে কেন দিলেন। তারপরে তারপরে যখন একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয় এর মাধ্যমেই একটা নূতন সংসার গড়ে ওঠে। সংসার গড়ার জন্য যেমনভাবে শুধু ছেলে যথেষ্ট নয় মেয়ের দরকার, শুধু মেয়ে যথেষ্ট নয় ছেলের দরকার, এটা দাম্পত্য জীবন। এই জীবনে ছেলে যেভাবে মেয়ের মুখাপেক্ষী মেয়ে তেমনিভাবে ছেলের মুখাপেক্ষী। শুধু পুরুষের দ্বারা একটা সংসার গড়ে ওঠে না, শুধু নারীর দ্বারাও একটা সংসার গড়ে ওঠে না। একটা সংসার গড়ে তোলার জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে তোমাদের উপর যেমনভাবে তোমাদের অধিকার আছে নারীদের উপর। দাম্পত্য জীবনে উভয়ে উভয়ের মুখাপেক্ষী, উভয়ের দায়িত্ব কর্তব্য সমান। এই দায়িত্ব কর্তব্য পালন শুরু হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সাথে সাথে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে কিছু ধন সম্পদ দিতে হয় যেটাকে ইসলামের পরিভাষায় মোহর বলা হয়। বলুন তো বিয়ের ব্যাপারে শুধু ছেলেটা মেয়ের মুখাপেক্ষী ছিল না মেয়েটাও ছেলের মুখাপেক্ষী ছিল? শুধু ছেলের জন্য একটা স্ত্রীর দরকার ছিল না, মেয়ের জন্য একজন স্বামীর দরকার ছিল? তাহলে স্বামী একতরফা মেয়েকে মোহর দিবে, মেয়ে স্বামীকে কিছু দেবে না কেন? এটা নারীদের প্রতি আল্লাহর দেওয়া আলাদা ফেসিলিটি, আলাদা অধিকার। যদিও দাম্পত্য জীবন গড়ার ব্যাপারে স্বামী স্ত্রীর মুখাপেক্ষি, স্ত্রী স্বামীর মুখাপেক্ষি, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একটা নির্ধারিত পরিমাণ টাকা হোক, নগদ টাকা হোক, ধন সম্পদ যা কিছু হোক, একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকেই দিতে হবে। এখানেও আল্লাহ নারীদেরকে পুরুষের উপর আলাদা অধিকার দান করেছেন, যেটা দুনিয়ার কোনো পুরুষকে দান করেনি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে সারা জীবনের খুরাকি, সারা জীবনের খানাপিনা স্বামী জোগাড় করতে হবে এবং স্ত্রীকে সারা জীবন বর খানাফিনা দিতে হবে। উভয়ে উভয়ের মুখাপেক্ষি ছিল, কিন্তু খানাফিনার ব্যাপারে উভয়ে উভয়ের খানা জোগাড় করবে না স্বামী একতরফা স্ত্রীর খানা জোগাড় করবে? এখানে স্ত্রীকে আলাদা অধিকার দেওয়া হলো, নারীদেরকে আলাদা আলাদা অধিকার দেওয়া হলো। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে স্বামী স্ত্রীর সারা জীবনের পোশাক জোগাড় করে দিতে হবে, তারপরে সারা জীবন বর মান সম্মানে বসবাস করার মতো বাড়িঘরের ব্যবস্থা করে দিতে হবে। স্ত্রীর মোহরানা দেওয়া স্বামীর দায়িত্ব, স্ত্রীর খুরাকি দেওয়া স্বামীর দায়িত্ব, স্ত্রীর পোশাক দেওয়া স্বামীর দায়িত্ব, স্ত্রীর বাড়িঘর দেওয়া স্বামীর দায়িত্ব। এই জন্য স্বামীর জন্য রুজি রোজগার করার দায়িত্ব, স্ত্রীর রুজি রোজগারের দায়িত্ব নাই। স্বামী শুধু রুজি করবে আর স্ত্রী শুধু স্বামীর উপার্জিত সম্পদ খরচ করবে, এটাই নারীদের প্রতি আল্লাহর দেওয়া অধিকার, এটাই নারীদের প্রতি আল্লাহর দেওয়া আলাদা ফেসিলিটি, যেটা একমাত্র ইসলাম ছাড়া দুনিয়াতে আর কোনো থিওরি, আর কোনো মতবাদ, আর কোনো ইজম নারী জাতিকে এই মর্যাদা দিতে পারে নাই। যেহেতু স্ত্রীর খুরাকি জোগাড় করা তোমার দায়িত্ব, কাজেই তুমি উপার্জন করো। যেহেতু স্ত্রীর সারা জীবনের পোশাক দেওয়া তোমার দায়িত্ব, কাজেই উপার্জন করাও তোমার দায়িত্ব। যেহেতু সারা জীবন বর স্ত্রীকে বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়া পুরুষের দায়িত্ব, কাজেই উপার্জন করাও পুরুষের দায়িত্ব। এখানেও আমরা মনে রাখি, উপার্জন করা পুরুষের দায়িত্ব আর পুরুষের উপার্জিত সম্পদ উপভোগ করা নারীদের অধিকার। নারীদের দ্বারা যদি কোনো পুরুষ উপার্জন করাইতে চায়, এটা হবে নারীদের প্রতি জুলুম, অবিচার, অন্যায় আচরণ, এটা ইসলামের বিধান। উপার্জন করা পুরুষের দায়িত্ব আর উপভোগ করা নারীর অধিকার। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে পুরুষের উপর বহু মর্যাদা দিয়েছেন। কোনো নারী যদি নিজের ইচ্ছায় রুজি রোজগার করতে যায়, এটা তার বুকামি ছাড়া আর কিছু নয়। কারণ তোমাকে আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব দিয়েছেন, এই কাজে তোমার স্বামী তোমাকে বিন্দুমাত্র সহযোগিতা করতে পারবে না। সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্বটা আল্লাহ একমাত্র তোমাকে দিয়েছেন, তোমার স্বামী একাজে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবে না। সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে তোমাকে দিয়েছেন, তোমার স্বামী তোমাকে একাজে কোনো সহযোগিতা করতে পারবে না। সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা ইত্যাদি করতে না পারে, ততদিন পর্যন্ত সন্তানকে লালন পালনের দায়িত্ব আল্লাহ একতরফাভাবে তোমাকে দিয়েছেন, তোমার স্বামী এসব কাজে তোমাকে সামান্য সহযোগিতা করতে পারবে না। তাহলে সন্তানের ব্যাপারে এতগুলি দায়িত্ব আল্লাহ একচেটিয়াভাবে তোমাকে দিয়েছেন, আর পুরুষকে শুধুমাত্র একটা দায়িত্ব দিয়েছেন, উপার্জন করার, রুজি রোজগার করার। এতগুলি দায়িত্ব তুমি একা পালন করবে, তোমার স্বামী তোমাকে একটা দায়িত্ব পালনেও কোনো সহযোগিতা করতে পারে না। আর পুরুষের একটাই মাত্র দায়িত্ব, উপার্জন করে তোমাকে লালন পালন করবে, তুমি সেখানেও পুরুষকে সহযোগিতা করতে যাও কেন? তুমি বুকা না হইলে, এই জন্য কোনো বুকা নারী ছাড়া উপার্জনে নিজে যেতে পারে না। উপার্জন আল্লাহর পক্ষ থেকে নারীর দায়িত্ব দিয়ে দায়িত্বে দেননি, উপার্জনের দায়িত্বটা আল্লাহ শুধুমাত্র পুরুষকে দান করেছেন। এখানেও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, সংসারের কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের উপর কতগুলি ফেসিলিটি, কতগুলি আলাদা অধিকার দান করেছেন। এবার আমরা ধর্মের ব্যাপারে নারীদেরকে আল্লাহ যে সমস্ত অধিকার আলাদা মর্যাদা দিয়েছেন, আলাদা ফেসিলিটি দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, যেগুলি বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ যদি যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে মারা যায়, যুদ্ধটা যদি ন্যায়সঙ্গত যুদ্ধ হয়, অন্যায় যুদ্ধ নয়, কোনো পুরুষ যদি শত্রুর মোকাবেলায় যুদ্ধের ময়দানে লড়াই করতে যায়, তাহলে সেই পুরুষ পায় জেহাদের সওয়াব। আল্লাহর রাসূল বলেন, নারীও যদি স্বামীর গড় করে তাহলে সেই নারীও পায় জেহাদের সওয়াব। পুরুষ জেহাদের সওয়াব পাইল যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করার মাধ্যমে, আর নারী জেহাদের সওয়াব পাইল শুধু স্বামীর গড় করার মাধ্যমে। নারী স্বামীর গড় করলেই জেহাদের সওয়াব পায়, পুরুষ শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জেহাদের সওয়াব, আর নারী স্বামীর গড় করলেই পায় জেহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসে, এই পুরুষে পায় গাজীর সওয়াব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীও যদি সন্তান প্রসবের পরে বাঁচিয়া থাকে, সেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে বিজয়ী হলে পায় গাজীর সওয়াব, নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায়, তাহলে সে পায় শহীদের সওয়াব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীও যদি সন্তান প্রসবের সময় মারা যায়, সেও পায় শহীদের সওয়াব। দেখুন, জেহাদের সওয়াব পুরুষেরও আছে নারীরও আছে, গাজীর সওয়াব পুরুষেরও আছে নারীরও আছে, শহীদের সওয়াব পুরুষেরও আছে নারীরও আছে, কিন্তু একই কাজের মাধ্যমে নয়, ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে। পুরুষের কতগুলি কঠিন কাজের মাধ্যমে এই সওয়াবগুলি অর্জন করতে হয়, আর নারীরা শুধু স্বামীর ঘরে বসে বসেই এই সওয়াবগুলি অর্জন করার সুযোগ পায়। এছাড়া জুমার নামাজ পুরুষের উপর ফরজ, নারীদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব নয়। পাঁচ বেলার নামাজ জমাতে পড়া, ঈদের রমজানের তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। এখানেও নারীদেরকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হল। জুমার নামাজের ফরজ পুরুষকে আদায় করতে হবে, এই দায়িত্ব নারীর উপর দেওয়া হয়নি। ঈদের নামাজ আদায়ের ওয়াজিব পুরুষকে পালন করতে হবে, এই দায়িত্ব নারীকে দেওয়া হয়নি। পাঁচ বেলার নামাজ জমাতে পড়ার দায়িত্ব, তারাবির নামাজ জমাতে পড়ার দায়িত্ব পুরুষকে পালন করতে হবে, এই দায়িত্ব নারীকে দেওয়া হয়নি। এই যে ধর্মের ব্যাপারেও অনেকগুলি দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীকে দেননি। সংসারের বেলায়ও অনেক দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছেন, নারীকে দেননি। তার কারণটা কি? এই মূল কারণটাই হলো আমাদের গুরুত্বপূর্ণভাবে বোঝার ব্যাপার। এই বিষয়গুলি যারা গভীরভাবে বুঝেন না, জানেন না, চিন্তা করেন না, তাদের অনেকেই আজকাল নারীদের দ্বারা টাকা পয়সা রুজি রোজগার করাতে চান। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, টাকা পয়সা রুজি রোজগার করা নারীর দায়িত্ব ইসলামের বিধানে, না শুধু পুরুষের? এই দায়িত্বটা নারীর দ্বারা যে আপনি পালন করাতে চান, তা নারীর এতগুলি দায়িত্ব আপনি একটাও পালন করেন না কেন? আপনার একটা মাত্র দায়িত্ব উপার্জন করুন, এটাও যদি নারী দিয়া করাতে চান, তাহলে গর্ভে ধারণ করার দায়িত্ব না নারীর ছিল, সেটা আপনি নিতে পারেন না কেন? সন্তান প্রসবের দায়িত্বটা নারীর ছিল, সেটা আপনি নিতে পারেন না কেন? সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্বটা নারীর ছিল, সেটা আপনি নিতে পারেন না কেন? সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত তাকে লালন পালন করার দায়িত্ব ছিল নারীর, সেটা আপনি নিতে পারেন না কেন? নারীর এতগুলি দায়িত্বের একটাও নিতে পারেন না, আর আপনার একটা মাত্র দায়িত্ব নারীকে দিতে চান। আপনি কোন কাজের দুনিয়াতে, আপনি দুনিয়াতে কোন দায়িত্ব নিয়ে আসলেন, আপনার দায়িত্বটা কি? এই জন্য যে সমস্ত পুরুষেরা উপার্জন নারীর দ্বারা করাতে চায়, এদের মতো নিষ্কর্মা মানুষ জগতে আর কেউ হতে পারে না। আর যে সমস্ত নারীরা উপার্জন করার জন্য পথেঘাটে হাটে মাঠে শহরে বন্দরে শহর অফিসে আদালতে কাজ করতে যায়, এদের মতো বুকা কোনো মানুষ জগতে হতে পারে না। একদিকে একটা কাজ আমরা ইসলামের বিধানের আদর্শ বিরোধী করে যাচ্ছি, সেটা হলো নারীদের দ্বারা উপার্জন করার চেষ্টা করে যাচ্ছি। ধর্মের ব্যাপারেও দেখা যায় জুমার নামাজ পুরুষের উপর ফরজ ছিল, আমরা নারীদেরকেও জুমার নামাজে পাঠাবার চেষ্টা করি। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব ছিল, আমরা নারীদেরকেও ঈদের নামাজে পাঠাবার চেষ্টা করি। পাঁচ বেলার নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত ছিল, তারাবির নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত ছিল, আমরা কোনো কোনো পুরুষ নারীদেরকে এই জামাত এই সমস্ত নামাজের জামাতে পাঠাই, আর কোনো কোনো নারী নিজের ঘর ফেলে, নিজের বাচ্চা ফেলে, নিজের সংসারের দায় দায়িত্ব ফেলে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য কোনো কোনো নারী মাবুন আমাদের সমাজে আছেন যারা তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। নারীর কাজ মসজিদে নয়, নারীর কাজ ঘরে, নারীর কাজ যুদ্ধের ময়দানে নয়, নারীর কাজ ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় পবিত্র কুরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমানের নারীরা তোমরা বসবাসের ঘরে থাকো, মুসলমানের নারীরা তোমরা বসবাসের ঘরে থাকো। নারীদেরকে আল্লাহ ঘরে থাকতে বললেন কেন? নারীর দায়িত্বগুলি পালন করার উপযোগী পরিবেশ হলো বসবাসের ঘর। মাসিক ঋতুস্রাবের সময় সংসারের সব জায়গা ছেড়ে বসবাসের ঘর উপযোগী, সন্তান গর্ভে নিয়ে সংসারের আর কোথাও এত উপযোগী নয়, বসবাসের ঘর নারীর জন্য যত উপযোগী। সন্তান প্রসবের জন্য হাসপাতালও এত উপযোগী নয়, বসবাসের ঘর যত উপযোগী। সন্তানকে লালন পালন করার জন্য দুনিয়ার আর কোথাও এত উপযোগী পরিবেশ নাই যে বসবাসের ঘর যত উপযোগী। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে যে বলেছেন তোমরা বসবাসের ঘরে থাকো, এটা সংসারের কাজগুলি করার জন্য নারীদের বসবাসের ঘরটা তাদের জন্য উপযোগী, ধর্মের কাজগুলিও করতে তাদের জন্য বিশেষভাবে উপযোগী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। একটা নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল। রাসূল ইমাম হয়ে মদিনা শরীফের মসজিদে যখন নামাজের জামাত চালান, সেই জামাতে শরীক হওয়ার জন্য, কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। যেই নামাজের জামাত মদিনা শরীফের মসজিদে চলে এবং স্বয়ং রাসূল যেই জামাতের ইমামতি করেন, এই জামাতে শরীক হওয়ার জন্য একটা মেয়ে লোক রাসূলের কাছে অনুমতি চাইল। রাসূল অনুমতি তো দিলেনই না, না দিয়া বললেন, এই সবাবটাই তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে পাবে। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, পুরুষ মসজিদের জামাতে শরীক হয়ে যেই পরিমাণ সওয়াব পায়, নারী ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই পরিমাণ সওয়াব পায়। এখানেও দেখা গেল নারীদেরকে এমন একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে, যে পুরুষ মসজিদে আসা যাওয়া জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসা যাওয়া করতে যথেষ্ট পরিমাণ সময় খরচ হয়, যথেষ্ট পরিমাণ শ্রম যায়, যথেষ্ট পরিমাণ গাড়ি নিয়ে আসা যাওয়া করলে যথেষ্ট পরিমাণ তেলের পয়সা খরচ হয়। এগুলি পুরুষের উপর দায়িত্ব, তোমার সময় গেলে গেল, মসজিদের জামাত কায়েম করা তোমার দায়িত্ব, তোমার পরিশ্রম হলে হলো কিন্তু মসজিদের জামাত কায়েম করা তোমার দায়িত্ব, তোমার তেল খরচ গেলে গেল কিন্তু মসজিদের জামাত কায়েম করা তোমার দায়িত্ব। নারীকে এই সবগুলির থেকে অব্যাহতি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, খাইরু মাসাজিদিন নিসা ইকারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, নারী তার ঘরের কোণায় একা নামাজ পড়লেও সেই পরিমাণ সওয়াব পায়। কিন্তু এইসব কথা গভীরভাবে চিনার, জানার, বুঝার চিন্তাভাবনা না করে, এগুলি শিকার চিন্তাভাবনা না করে বাসা বাসা দেখা দেখি আমাদের সমাজে অনেক মা বোনেরা মসজিদের জামাতে শরীক হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যান, বলেন অমুকে যে যায় সেটা কি না জায়েজ করে নাকি, অমুকের বিবি যায়, তমুকের মা যায়, থমুকের বোন যায় মসজিদের জামাতে, আমি গেলে দুষ কি। ধর্মের কাজ মানুষের দেখা দেখি করলে হয় না, মানুষের ধর্মের কাজ নবীর তরিকা মতে করতে হয়। পুরুষের জন্য যেমনভাবে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া নবীর তরিকা, তেমনিভাবে নারীদের জন্য ঘরের কোনায় একা একা পড়া নামাজ পড়া নবীর তরিকা। এই জন্য আল্লাহর রসুল পুরুষ মসজিদের জামাতে শরীক হলে যেই সব পাবে বলে ঘোষণা দিয়েছেন, নারীরা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সব পাবে বলে ঘোষণা দিয়েছেন। তারপরও যদি আপনি জিদ ধরেন আপনি যাবেন ওই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে নবীর তরিকার কোনো সম্পর্ক নাই। একজন পুরুষ যদি জিদ ধরে আমি মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ব না, আমি ঘরের কোনায় একা পড়বই, তার বিরুদ্ধে কে যাবে লাঠি মারতে? আপনারা বলুন, একটা পুরুষে যদি জিদ ধরে যে আমি কোনোদিন মসজিদের জমাতে যাব না, আমি ঘরের কোনায় একাই পড়ব নামাজ, তারে লাঠি মারতে যাবে কে? এটা তোমার ব্যাপার, এটার সাথে নবীর তরিকার কোনো সম্পর্ক নাই। ঠিক তেমনিভাবে কোনো নারী যদি জিদ ধরে আমি মসজিদের জমাতে গিয়ে নামাজ পড়ব, এটা তোমার ব্যাপার, তোমার কেউ লাঠি মারতে যাইবে না, কিন্তু এটা নবীর তরিকা নয়। বিষয়টাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন? যারা এইভাবে, যে সমস্ত পুরুষেরা নিজেদের মা বোনদেরকে মসজিদের জমাতে শরীক হওয়ার জন্য পাঠান, আর যে সমস্ত নারীরাও মসজিদের জমাতে শরীক হওয়ার জন্য যান, তারা অনেক সময় একটা হাদিসের দ্বারা তাদের পক্ষে দলিল দিয়ে থাকেন। এই হাদিসের দলিলটা আমরা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছিলেন, তোমাদের কারো নারীরা যদি মসজিদের জমাতে শরীক হতে যেতে চায় তাহলে তাদের বাধা দিও না। এই হলো হাদিসটা। কোনো পুরুষের অধীনস্থ মেয়ে লোকেরা যদি মসজিদের জমাতে শরীক হতে চায় তাহলে আল্লাহ রসুল বলেছিলেন তোমরা তাদেরকে বাধা দিও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন, এই বাধা না দেওয়ার নির্দেশটা শুধুমাত্র ততদিনের জন্য ছিল যতদিন নবী দুনিয়াতে ছিলেন। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নির্দেশ আর কার্যকরী নয়। এই কথাটাও সহিহ বুখারী শরীফের হাদিসে আছে। আজকাল অনেকেই কোনো উস্তাদের কাছে হাদিস কোরআন না শিখে কোরআনের অনুবাদ পড়ে হাদিসের ট্রান্সলেশন ঘরে বসে বসে নিজে নিজে পড়ে এইগুলি দিয়ে দলিল সাজাবার চেষ্টা করেন। সারা জীবন বর যারা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেন, গবেষণা করেন, তাদেরও দলিল বোঝা কঠিন হয়ে যায়। আর যারা নিজে নিজেই কোরআন হাদিসের অনুবাদ পড়ে নিজে নিজেই বোঝার চেষ্টা করে তাদের দলিল কতটুকু বিশুদ্ধ হতে পারে, এটা একটু পরে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা বুঝবেন। সহিহ বুখারী শরীফের এক হাদিস আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন তোমাদের নারীরা মসজিদের জমাতে শরীক হতে চাইলে তোমরা বাধা দিও না, এটা রসুলের যুগে যে পরিবেশ ছিল সেই পরিবেশের জন্য বলেছিলেন। বর্তমানে যে পরিবেশ, এই পরিবেশের জন্য এই নিষিদ্ধ, এই আদেশ কার্যকরী নয়। আমরা একটু বোঝার চেষ্টা করি, রাসুলের যুগে নারীদের মসজিদের জমাতে শরীক হওয়ার পরিবেশটা কী ছিল? রাসুলের যুগে নারীদেরকে আল্লাহর রসুল নিজে কেন মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি কেন দিয়েছিলেন? এর বিভিন্ন কারণ আছে। এক নম্বর কারণ হলো, কোনো মুসলমান যদি মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য দেখার সুযোগ পায় তাহলে আল্লাহর দরবারে এই মুসলমানের মর্যাদা সারা দুনিয়ার সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হইয়া যায়। কাজী একজন নারী হয়তো নৌ মুসলিম হতে পারে, রাসুলের দরবারে কোনোদিন যেতে পারেনি, মসজিদে গেলে রাসুলকে যদি এক নজর দেখতে পারে, এই নারীটা রাসুলকে মসজিদে গিয়া এক নজর দেখতে পারার কারণে সারা দুনিয়ার সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যাবে। আপনারা বলুন তো, এই সুযোগটা কি রসুলের ইন্তেকালের পরেও বাকি আছে? না, এই সুযোগ আর বাকি নাই। তাহলে যে যুক্তিতে রসুল মসজিদে নারীদেরকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন সেই যুক্তি বুখারী শরীফের হাদিস হযরত আয়েশা বলেন এই যুক্তি আর নাই, কাজী এখন আর সেই আদেশ কার্যকরী হবে না। কোনো ইমানদার যদি, মুমিন মুসলমান যদি ইমানদার অবস্থায় রসুলকে এক মুহূর্তের জন্য দেখার সুযোগ পান আর ইমানদার অবস্থায় ইন্তেকাল করেন, তাকে ইসলামের পরিভাষায় রসুলের সাহাবি বলা হয়, বহু বচনে সাহাবা বলা হয়, নারীদেরকে সাহাবিয়া বলা হয়। অনেক নারী যদি রসুলকে এইভাবে দেখার সুযোগ পান তাদেরকে সাহাবিয়াত বলা হয়। এক কথায়, রাসুলকে দেখার সুযোগ পায় যেই মুসলমান, সেই মুসলমান রসুলের সাহাবি হয়ে যায়, আর যেই ব্যক্তি রসুলের সাহাবি হওয়ার সুযোগ পায় এই ব্যক্তি সারা দুনিয়ার সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়ে যায়। কাজী মসজিদে গিয়া রসুলকে এক নজর দেখবে আর রসুলের সাহাবি হওয়ার মর্যাদা লাভ করবে, এটা কি রসুলের ইন্তেকালের পরেও এই সুযোগ বাকি আছে না ইন্তেকালের পরে বাকি নাই? ইন্তেকালের পরে বাকি নেই। দুই নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মসজিদে সমাবেত মুসল্লিদের উদ্দেশ্যে অনেক হাদিস বলতেন। এই হাদিসগুলি রসুল যখন বলতেন তখন উপস্থিত হয়ে যারা শুনতেন, জানতেন, শিখতেন। যারা উপস্থিত ছিল না তারা এই হাদিসগুলি জানার জন্য যারা উপস্থিত ছিল তাদের বাড়িতে যেতে হতো, যত দূরেই হোক বাড়ি, ভিন্ন দেশেই হোক। একটা লোক রসুলের দরবারে উপস্থিত হয়ে রাসুলের যে কথা শুনল, যেই লোকটা এই সময় রসুলের কাছে উপস্থিত ছিল না, এই লোকটা তো রসুলের এই কথাটা শুনতে পারল না। পরবর্তীতে যখন জানতো অমুক লোকটা তখন রসুলের দরবারে উপস্থিত ছিল, অমুক লোকটার বাড়ি যত দূরেই থাকুক না কেন রসুলের সেই কথাটা শেখার জন্য সে অমুকের বাড়ি যেতে হতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নমাজের ইমামতি করতেন, নারীরা যদি সেই নমাজের ইমামত সেই নমাজের জমাতে শরিক হতো, নমাজের আগে বা পরে রাসুল যত কথা বলতেন ডাইরেক্ট নারীরা রসুলের কাছ থেকে এই কথা শিখে নিতে পারতেন, এই কথা শেখার জন্য নারীদের আর কোথাও যেতে হতো না। বলুন তো এই দরকারটাও কি রসুলের ইন্তেকালের পরে এখনও বাকি আছে বাকি নেই? তিন নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসুল যে বলেছিলেন তোমাদের নারীরা যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাহলে তোমরা বাধা দিও না। ওই সময় নারীদের পথেঘাটে চালচলনের অবস্থা এবং পুরুষদের চারিত্রিক অবস্থা উন্নত মানের ছিল। রসুলের ইন্তেকালের পরে অনেক নারীদের চালচলনের অবস্থা আর উন্নত মানের থাকেনি, অনেক পুরুষের চারিত্রিক অবস্থা আর উন্নত মানের থাকেনি। কাজেই রসুলের যুগে যেই কথাটা রসুল বলছিলেন, এখন যদি রসুল দুনিয়াতে থাকতেন, এখন যদি নারীরা যেভাবে পথেঘাটে চলে আল্লাহ রসুল যদি সেটা দেখতেন, আর এখন পুরুষের চরিত্র যেই রকম সেটা যদি রসুল দেখতেন, ডাইরেক্ট এখন নারীদেরকে রসুল মসজিদে যেতে নিষেধ করে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই উক্তিটা সহিহ বুখারী শরীফের মধ্যে আছে। অথচ যারা যারা আজকাল কথায় কথায় সহিহ বুখারী শরীফের দলিল দিতে চান, তারা এই হাদিস দিয়া কোনো সময় দলিল দেন না, কারণ তারা এর বিরুদ্ধে কাজ করতে চান। এটা তো সরলতা হইল না, রসুলের হাদিসকে যথাযথভাবে বুঝতে হবে। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের চালচলন পথেঘাটে কেমন ছিল এবং পুরুষের চালচলন কেমন ছিল, যেটা আয়েশা বলেন ইন্তেকালের পরে আর এই পরিস্থিতি নাই। হযরত আয়েশা নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর যুগে নারীদের পথেঘাটে চালচলনের যে অবস্থা ছিল, পুরুষের চরিত্রের যে অবস্থা ছিল, রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে অনেক নারী এখন এমন বের হয়ে গেছে তাদের শালীনতাপূর্ণ চালচলন পথেঘাটে নাই, অনেক পুরুষ আগের মতো চরিত্রবান নাই। কাজে এই পরিবেশে নারীদের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাওয়ার অনুমতি নাই। তাই আমরা বুঝার দরকার যে রসুলের যুগে পথেঘাটে নারীদের চালচলন কেমন ছিল এবং পুরুষের চরিত্রই কেমন ছিল। এটা বুঝার জন্য আমি আপনাদেরকে হাদিসের একটা ঘটনা শোনাই। এক ব্যক্তি নূতন মুসলমান হইল, তওবা করে সব গুণা ছেড়ে দিল, কিন্তু একটা গুণা সে আর এখনও ছাড়বে না, মুসলমান হওয়ার পরেও একটা গুণা তার করতে হবে। এই কথাটা সে রসুলের দরবারে পেশ করল, বলল আবু আল্লাহর রসুল, আমি মুসলমান হয়েছি, আমি তওবা করে জীবনে সব গুণার অভ্যাস ছেড়ে দিয়েছি, কিন্তু একটা গুণা মুসলমান হওয়ার আগেও আমি করতাম, মুসলমান হওয়ার পরেও এই গুণাটা আমার করতে হবে। বল, রসুল জিজ্ঞাসা করলেন, মুসলমান হওয়ার পরেও তোমার যেই গুণাটা করতে হবে এটা কোন গুণা? তিনি বলেন, জিনা করার গুণা। আমি মুসলমান হওয়ার আগেও জিনা করেছি, এখনও আমি আমার জিনা করতে হবে, এই গুণাটা আমি ছাড়তে পারবো না। রাসুল খুব ঠান্ডাভাবে, আমরা হইলে তো উত্তেজিত হইয়া যেতাম, বেটা তুই মুসলমান হইছস আবার কস কি? কিন্তু রসুল উত্তেজিত না হইয়া খুব ঠান্ডাভাবে ধীরস্থিরে ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, তোমার যে জিনা করতে হবে, তুমি কি নিজের মা বোনের সাথে জিনা করবে না অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে? সে বলবো, না আমার মা বোনের সাথে নয়, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব। আবারও রসুল খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে কি অন্য লোককেও তোমার মা বোনের সাথে জিনা করতে দেবে? সে বলে, না আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। রসুল জিজ্ঞাসা করেন, কেন? সে জবাব দিল, আমার প্রেস্টিজ নষ্ট হয়, আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করবে, এতে আমার মান মর্যাদা হানি হয়। রসুল জিজ্ঞাসা করলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান মর্যাদা নষ্ট হয়, তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবে এর দ্বারা কি তার মান মর্যাদা নষ্ট হয় না? লোকটা তখন বলল, ঠিকই তো, আমি তো এত গভীরভাবে তলাইয়া এতদিন চিন্তা করিনি, আপনার কথাই বুঝতে পেরেছি, আমি যার মা বোনের সাথে জিনা করব তারও মান ইজ্জত নষ্ট হয়, কাজেই হুজুর আমি কথা দিলাম আজকের থেকে আর কোনো গুনাহ করব না, জিনাও আর কোনো দিন করব না। এরপরে ইনি বলেন, রাসুল যেদিন আমাকে বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তাদের মানহানি হয়, সেদিন থেকে আমি বুঝেছিলাম অন্য লোকের মা বোনকে কুদৃষ্টিতে দেখলেও তাদের মানহানি হয়। একজনের মা বোনকে ভিন্ন একজন পুরুষ যদি লুবের দৃষ্টিতে দেখে, আমি কিভাবে বুঝাই আমি এর চেয়ে সহজ ভাষা জানি না। আমি একটু উদাহরণ দিলে আপনারা দুঃখিত হবেন না, মাফ করে দেবেন, আমি আগের থেকে মাফ চেয়ে নেই। আপনার বিবি যদি রাস্তায় বেপর্দা চলে আর রাস্তার কোনো পুরুষ যদি ওই আপনার বেপর্দা বিবিকে লুবের দৃষ্টিতে তাকায় আর দেখে, এতে কি আপনার মানে কোনো আঘাত হবে মনে করেন? না, মানে আঘাত হবে না, হবে। এই সাহাবি এই কথাটাই বলছেন, রাসুল যে বলেছিলেন আর একজনের মাবুনের সাথে আমি জিনা করলে তার মানহানি হয়, এখান থেকে আমি বুঝেছি ভিন্ন কোনো নারীকে আমার লুবের দৃষ্টিতে দেখলেও তো তার মানহানি হয়। এই জন্য রাসুল যেদিন থেকে এই কথাটা বলেছিলেন এরপর থেকে জিন্দেগিতে আমি কোনোদিন ফতেঘাটে কোনো নারীর প্রতি লুবের দৃষ্টিতে তাকাই নাই। এই ঘটনার দ্বারা কি আপনারা বুঝতে পারলেন রাসুলের যুগে ফতেঘাটে নারী পুরুষের চালচলনের অবস্থাটা কেমন ছিল? নারীরাও ফতেঘাটে এমনভাবে চলত যে কোনো পুরুষের দৃষ্টি পড়ে গেলেও নারীর শরীরের সুন্দর প্রকাশ পাইত না। এই নারীটা সুন্দর কেমন, নারীর শরীরের দেহের গঠন কেমন, এগুলি বুঝার কোনো উপায় থাকত না। এমনভাবে ঢিলাডালা বোরকা পরে, মাথার থেকে পাউ পর্যন্ত ঢিলাডালা বোরকা দিয়ে এমনভাবে নারী শরীর দেখে রাস্তাঘাটে চলাফেরা করত যে অগত্যা কোনো পুরুষের দৃষ্টি পড়ে গেলেও এই ঢিলাডালা বোরকার কারণে নারীর শরীরের গঠন কেমন তাও টের পাওয়া যেত না, এবং মাথার থেকে পাউ পর্যন্ত ঢাকা থাকার কারণে নারীর শরীরের রং কেমন তাও টের পাওয়া যেত না। এই অবস্থায় রসুলের যুগের নারীরা ফতেঘাটে চলত। আর পুরুষেরা অগত্যা কোনো নারী দৃষ্টিতে পড়ে গেলেও দৃষ্টি যে ফিরাইয়া নিত, আবার দ্বিতীয়বার দ্বিতীয় দৃষ্টিতে এই নারীর দিকে তাকাইত না। এই ছিল পুরুষের ফতেঘাটে চালচলনের অবস্থা, এই ছিল নারীদের ফতেঘাটে চালচলনের অবস্থা। এই পরিবেশে রসুল বলেছিলেন তোমাদের মা বোন যদি মসজিদের জমাতে শরিক হতে চায় তাহলে তোমরা বাধা দিও না। আয়েশা বলেন ওই পরিবেশ রসুলের ইন্তেকালের পরে ফতেঘাটে এই পরিবেশ আর নাই, আপনাদের যুগে আছে। রাসুলের যুগে নারী পুরুষ ফতেঘাটে চালচলনের যে পরিবেশ ছিল, আয়েশা বলেন রসুলের ইন্তেকালের পরে ফতেঘাটে নারী পুরুষ চলনের এই পরিবেশ আর নাই, আপনারা কি মনে করেন আপনাদের যুগে আছে? না, আপনাদের যুগে আরও খারাপ হয়েছে। রসুলের ইন্তেকালের কিছুদিন পরে, আয়েশা ইন্তেকালের আগেই যদি এমন পরিবেশ না থাকে, আজকে 1400 বছর পরে এই পরিবেশ কত জঘন্যতম হয়ে গেছে। সুতরাং এমন জঘন্য রাস্তাঘাটে অসভ্য নারীদের চালচলন, অসভ্য পুরুষের চালচলন, যেখানে রাস্তা ভরপুর, সেখানে মসজিদের জমাতে শরিক হওয়ার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নারীদেরকে কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়ার অনুমতি দিতেন না, রসুল যদি নিজের চোখে এই পরিবেশটা দেখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল যে কারণে নারীদের জমাতে শরিক হওয়ার অনুমতি দিয়েছিলেন সেই কারণ বর্তমানে আর নাই। বিষয়টাকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন? এটাও সহিহ বুখারী শরীফ হাদিস। আয়েশা যে বলেন যে বর্তমান পরিস্থিতি রাসুল দেখলে নারীদেরকে নিষেধ করে দিতেন, এটাও বুখারী শরীফের হাদিস। কাজেই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসুল নিজে নারীদেরকে মসজিদে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন যে সমস্ত কারণে, এর একটাও বর্তমানে নাই। এক নম্বর কারণ, রসুলকে দেখলে একজন নারী সাহাবি হতে পারত, এই সুযোগ নাই। দুই নম্বর কারণ, ডাইরেক্ট রসুলের কাছ থেকে হাদিস শিখতে পারত, এই সুযোগ আর নাই। তিন নম্বর, ফতেঘাটের অবস্থা অসভ্য ছিল না, ফতেঘাটের অবস্থা চালচলনের অবস্থা সভ্য ছিল, এই অবস্থাও বর্তমানে নাই। সুতরাং আয়েশা বলেন রসুলের এই হাদিসের কার্যকারিতা রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর নাই। সুতরাং এখন যারা এই হাদিস দিয়া দলিল দেয় তারা হাদিসকে, নবীর পবিত্র হাদিসকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। এর একটা সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। হযরত আদম আলাইহিসসালাম যখন বিবি হাওয়াকে নিয়ে জান্নাত থেকে দুনিয়াতে নেমে আসলেন, আদম হাওয়ার গড়ে প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে একটা মেয়ে। আগের বছর একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, তারপরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন তোমার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দাও, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দাও। এইভাবেই আদম আলাইহিস সালাম নিজের সন্তানদের বিয়া দিতেন। বুঝে থাকলে বলুন তো আদম আলাইহিসসালাম নিজের মেয়েদেরকে কার ছেলের কাছে বিয়া দিতেন? নিজের ছেলের কাছে। হাদিসে আছে কি না? আছে, হাদিসে আছে। ঘটনাটা আমরা পালন করবো না কেন? এই প্রশ্নের যেই জবাব, হাদিসে আছে, রসুল বলেছেন মেয়ে লোকেরা মসজিদে যাইতে ছেলে বাধা দিও না, আমরা পালন করবো না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। কথা বুঝলেন কি না? কথা বুঝলেন কি না? হাদিসে তাকলেই পালন করা যায় না। হাদিস সব সবগুলি হাদিস আমল করার জন্য নয়, অনেকগুলি হাদিস শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য, অনেক গুরুত্বপূর্ণ কাজে আছে অনেক হাদিস, যেগুলি আমল করার জন্য নয়। আমল করার জন্য মাত্র 3000 হাদিস। বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতের কাছে রাসুলের 10 লক্ষ হাদিস আছে, এর মধ্যে 3000 হাদিস আছে আমল করার জন্য, আর বাকি 9,97,000 হাদিস আমল করার জন্য নয়। বুঝলেন কিনা? দেখেন তো, সবগুলি হাদিস আমল করার জন্য না অন্য কোনো কারণে, মাত্র 3000 হাদিস আমল করার জন্য, আর বাকিগুলি আমল করার জন্য না অন্য কোনো কারণে। অন্য কি কারণ, এটা আমি আজকে আলোচনা করতে পারবো না, ইনশাআল্লাহ আগামী রবিবারে এখানে প্রোগ্রাম আছে, ওই দিন আমি যদি আপনারা আমার আমাকে কেউ স্মরণ করে দেন যে সবগুলি হাদিস আমল করার জন্য না হইলে বাকি হাদিসগুলি কোন কাজের জন্য, এটা আমি ওই দিন আপনাদেরকে বলার চেষ্টা করব। আজকের মতো শুধু মনে রাখি যে রাসুলের সব হাদিস আমল করার জন্য নয়, আমল করার হাদিস আছে আলাদা, আর অন্য কাজের হাদিসগুলি হাদিস আছে আলাদা। একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথাটা শেষ করি। হাদিসে আছে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে বিবি 9 জন রেখেছেন একসাথে। আপনারা আরও কেউ কোনোদিন শুনেছেন নবীর ঘরে 9 বিবি ছিলেন? শুনেছেন কি না? শুনে নেই। নবীর ঘরে একত্রে বিবি ছিলেন কজন? 9 জন। এটা সহিহ হাদিস। যারা যারা আজকাল কথায় কথায় হাদিস মানার দোহাই দেয়, এরা আবার কয় সহিহ হাদিস হইলে মানি, নাইলে মানি না, আর হাদিসে যা আছে তা আমল করবো, আর কারো অপেক্ষা মানি না। এইগুলি হইল কথা সত্য মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ। যেমনভাবে বর্তমান দুনিয়ার কোনো মুসলমান নিজের ছেলের কাছে নিজের মেয়েকে বিয়া দিলে অবশ্যই হারাম হবে, আদম দিয়েছিলেন হাদিসে আছে, সেটা তুমি আমল করার জন্য নয়। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? নিজের ছেলের কাছে নিজের মেয়ে বিয়া দিয়েছিলেন আদম আল ইসলাম, হাদিসে আছে, তুমি আমল করার জন্য নয়। তুমি যদি এই হাদিস আমল করো তোমার জন্য হালাল হবে না, তোমার জন্য আরাম হবে। ঠিক তেমনিভাবে নবীর ঘরে 9 বিবি রেখেছিলেন, এটা তুমি আমল করার জন্য নয়, তুমি আমল করলে তোমার জন্য হারাম হবে। বুঝলেন কিনা উদাহরণের দ্বারা, হাদিস সবগুলি আমল করার জন্য না আমল করার হাদিস আছে আলাদা? এইগুলি কিছু বুঝে না, জানে না, শিখে না, খালি নিজে নিজে হাদিসের ট্রান্সলেশন ফিরে কয় বুখারি শরীফের হাদিস আছে, বুখারি শরীফের হাদিস তুমি কি বিচ্ছ? বুখারি শরীফের হাদিস বোঝার যোগ্যতা অর্জন করার জন্য একটা না 10 বৎসর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। যাই হোক, আমি মূল কথার দিকে ফিরে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাএ কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কুনান। পুরুষরা মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, নারীরা ঘরের কুনায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। এইগুলি আমল করার হাদিস। এইগুলি কিসের হাদিস? আমল করার হাদিস। নবীর ঘরে 9 বিবি রেখেছিলেন, এটা কি উম্মতে আমল করার হাদিস? হাদিস পরিষ্কার হয়ে গেল, সব হাদিস আমল করার নয়, কোনো আমল করার হাদিস আলাদা আর অন্য কাজের হাদিস আলাদা। যারা কোনো উস্তাদের কাছে হাদিস শিখে না, তারা হাদিসের অনুবাদ পড়ে, পরে যেই হাদিসটা আমল করার জন্য নয় এটা নিজের আমল অফিট করে দেয়। এগুলি হাদিসের অপব্যবহার, হাদিসকে নিয়ে তামাশা করা ছাড়া আর কিছু নয়। যেই হাদিস, যেসব হাদিস আমল করার মতো, এর মধ্যে একটা হাদিস আল্লাহ রসুল বলেন, খাইরু মাসাজিদিন নিসা একারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কুনা। পুরুষ মসজিদের জমাতে শরিক হলে যেই সওয়াব পাবে, নারী ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে। এতক্ষণে আমরা দুইটা জিনিসের আলোচনা বুঝলাম, এখন 3 নম্বর আলোচনাটা বোঝার বাকি। কোন দুইটা আলোচনা বুঝলাম? 1 নম্বর আলোচনা বুঝলাম, সংসারের কাজেও আল্লাহ নারীকে অনেক ফেসিলিটি দিয়েছেন যেগুলি কোনো পুরুষকে আল্লাহ দেননি। ধর্মের কাজেও আল্লাহ নারীকে এমন কতগুলি ফেসিলিটি দিয়েছেন যেগুলি কোনো পুরুষকে দেননি। যেমন ঘরের কোনায় একা নামাজ পড়লে মসজিদের জমাতের সমান সব পাবে, এই এই ফেসিলিটি পুরুষের জন্য নয়, এই ফেসিলিটি হলো নারীর জন্য। এখন রইল 3 নম্বর কথাটা বোঝার বাকি, যে আল্লাহ নারী জাতিকে এতগুলি সুযোগ সুবিধা দিলেন কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নারীদেরকে এতটুকু সুযোগ সুবিধা, এতটুকু ফেসিলিটি কেন দেওয়া হলো? আর একমাত্র কারণ, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষটা ভাগ্যবান যার বিবির মধ্যে তিনটা গুণ আছে। এগুলি আপনাদেরও স্মরণ রাখা দরকার। আল্লাহ রসুল বলেন, ওই পুরুষটা ভাগ্যবান যার না যার বিবির তিনটা গুণ আছে। এক নম্বর, তার বিবির দিকে তাকাইলে তার বিবি দৃষ্টির দ্বারাই তাকে সন্তুষ্ট করে দেয়। আর যে বিবি মুখ বার করে রাখে, মুখ বার করে স্বামীর দিকে তাকায়, এই লোকটা ভাগ্যবান নয়। সন্তুষ্ট চিত্তে খুশি মনে হাস্য চেহারায় যে নারী স্বামীর দিকে তাকায়, এই এই পুরুষটা ভাগ্যবান হওয়ার এক নম্বর গুণ তার বিবির মধ্যে আছে। দুই নম্বর গুণ, স্বামী যদি কোনো হালাল কাজের আদেশ করে স্ত্রীকে, স্ত্রী খুশি মনে সেই আদেশটা পালন করে। এই গুণ যার বিবির মধ্যে আছে, এই পুরুষটা বড় ভাগ্যবান। তিন নম্বর, স্বামী যখন স্ত্রীকে ঘরে রেখে বাইরে কোনো কাজে যায়, হয়তো সংসারের কাজে আর না হয় ধর্মের কাজে, স্বামী যদি স্ত্রীকে ঘরে রেখে দোকানে বেচা কিনা করতে যায়, তো সংসারের কাজে গেল। স্বামী যদি স্ত্রীকে ঘরে রেখে মসজিদে জমাতে নামাজ পড়তে যায়, তাহলে কোন কাজে গেল? ধর্মের কাজে গেল। স্বামী যদি স্ত্রীকে ঘরে রেখে বাইরে কোনো কাজে যায়, তাহলে এই স্ত্রী স্বামীর ঘর এবং তার সন্তানাদি লুক আফটার করে, ঘর দেখাশোনা করে, ঘরের মাল সামান দেখাশোনা করে, ঘরে যাদের ঘরে ঢুকতে স্বামীর আপত্তি আছে এমন লোককে ঘরে ঢুকতে দেয় না, এবং ঘর খালি পেয়ে চুরও ঘরে ঢুকার সুযোগ পায় না। আর স্বামীর যে বাচ্চারা আছে, এই বাচ্চারাও সঠিকভাবে লালিত পালিত হওয়ার সুযোগ পায়। অর্থাৎ আল্লাহ রসুল বলেন, যেই পুরুষের বিবির মধ্যে তিনটা গুণ আছে, এই পুরুষ বড় ভাগ্যবান। এক নম্বর গুণ, এই তার এই পুরুষটা তার বিবির দিকে চাইলে খুশি মনে এক দৃষ্টি তাকাইয়াই তার মনটা খুশি করে দেয়। দুই নম্বর গুণ, স্বামী যদি কোনো হালাল কাজের আদেশ করে সন্তুষ্ট চিত্তে বিবি তার হুকুম পালন করে। তিন নম্বর গুণ, স্বামী যখন ঘরে থাকে না, তখন তার বিবি তার ঘরের জিনিসপত্র এবং তার বাচ্চাদেরকে দেখাশোনা করে। এই হাদিসে কী পাইলাম? স্ত্রীর দায়িত্ব তিনটা, এর মধ্যে তিন নম্বর দায়িত্ব হলো স্বামীর ঘর দেখাশোনা করা আর স্বামীর বাচ্চা দেখাশোনা করা। এটা স্ত্রীর দায়িত্ব। যে না যে পুরুষের বিবি এই তিন কাজ করে, আল্লাহ রাসূল পুরুষটাকে ভাগ্যবান বলেছেন। তো ভাগ্যবান পুরুষের বিবি এ তিন নম্বর দায়িত্ব কী পালন করবে? স্বামী যখন ঘরে থাকবে না, তখন ঘরের মাল সামানও দেখাশোনা করবে আর স্বামীর বাচ্চাকেও লুক আফটার করবে। এই পুরুষ ভাগ্যবান। এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে স্বামীর অনুপস্থিতিতে, স্বামী যখন ঘরে উপস্থিত থাকেন না, তখন স্বামীর ঘর দেখাশোনা করাও স্ত্রীর দায়িত্ব এবং স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করাও স্ত্রীর দায়িত্ব। তাহলে আপনার যদি একটা বাচ্চা থাকে 6 মাসের, আপনার যদি একটা বাচ্চা থাকে 9 মাসের, আপনার যদি একটা বাচ্চা থাকে 1 বছরের, আপনার যদি একটা বাচ্চা থাকে 1 মাসের, না কোনো মুসলমানের এমন বাচ্চা জীবনে কোনোদিন থাকে না, না প্রায় সমস্ত মুসলমানেরই থাকে, ধরেন আপনার 6 মাসের একটা বাচ্চা আছে, আপনার জন্য তো মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়া নবীর তরিকা, নবীর সুন্নত। আবারও আমার পিছনের কথা মনে থাকলে আবার একটু দয়া করে বলুন তো, মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়া নবীর সুন্নত কার জন্য? পুরুষের জন্য। আপনার জন্য তো মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়া নবীর সুন্নত, আপনার 6 মাসের বাচ্চাটা নিয়ে যাবেন মসজিদে না রেখে যাবেন ঘরে? হয় বলতে পারেন যে নিয়ে যাব, ঠিক আছে নিয়ে আসেন। 6 মাসের বাচ্চাটা নিয়ে আসলেন আপনি মসজিদে জমাত পড়ার জন্য, 1 রাকাত ইমাম সাহেবের সাথে 1 রাকাত পড়ার পরেই যখন বাচ্চা পেশাব করে দিল, বাচ্চা পায়খানা করে দিল, বাচ্চা খাওয়ার জন্য কান্না শুরু করে দিল, তখন আপনার নমাজেরই কী দশা হবে? অন্যান্য মুসল্লিদের নমাজের কী দশা হবে? আর মসজিদেরই কী দুর্দশা হবে? কাজেই শিশু বাচ্চা কুলে নিয়ে পুরুষের জন্য মসজিদের জমাতে শরীক হওয়ার কোনো উপায় নাই, বাধ্য হইয়া বাচ্চাটা ঘরে রেখে আসতে হবে। ঘরে যদি আপনার বিবি আর এক মসজিদে জমাত পড়তে চলে যায়, আপনি চলে গেলেন 6 মাসের বাচ্চাটা ঘরে রেখে, আপনিও চলে গেলেন এক মসজিদে জমাতে নামাজ পড়তে, আপনার বিবিও এই বাচ্চাটা ঘরে রেখে চলে গেল আর এক মসজিদে নামাজ পড়তে, যদি বলেন না বিবি এ বাচ্চাটা নিয়ে যাবে, তাহলে আপনি নিয়ে আসলেন না কেন? নাকি আমার কথা বুঝেন না আপনারা? বিবি যদি মসজিদে 6 মাসের বাচ্চা কুলে নিয়ে মসজিদে জমাত পড়তে যায়, তাহলে তো এই বাচ্চা আপনিও কুলে নিয়ে মসজিদে জমাত পড়তে আসতে পারতেন। বাচ্চা, ছয় মাসের বাচ্চা কুলে নিয়ে মসজিদে জমাত পড়তে গেলে মসজিদেরও দুর্দশা হবে, মুসল্লিদেরও দুর্দশা হবে, নামাজেরও দুর্দশা হবে, বাবা নিয়ে গেলেও মায়ে নিয়ে গেলেও। কাজী বাচ্চা কুলে নিয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কোনো উপায় নাই। মসজিদের কতগুলি আদব কায়দা আছে, এগুলিও আমরা আমাদের সমাজ আজকাল এগুলি বলাও হয় না, শুনেও না, কেউ লক্ষ্য করে না, জানেও না, মানেও না। মসজিদের আদব কায়দা হইল, যে সমস্ত শিশু বাচ্চারা মসজিদের আদব কায়দা জানে না, বুঝে না, এই সমস্ত বাচ্চাদেরকে মসজিদে প্রবেশ করাইলে মসজিদের সাথে বেয়াদবি হয়, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি হয়। আপনি আড়াই বছরের বাচ্চা, তিন বছরের বাচ্চা মসজিদে নিয়ে আসলেন, ইমামের সাথে নামাজে দাঁড়াইলেন, কাতারের ভিতর দিয়া হ্যাঁ চিৎকার দিয়া দৌড়াদৌড়ি করতে লাগলো, কী হইল? মসজিদের সাথে আদব হইল না, বেয়াদবি হইল। এই জন্য বাচ্চা যতদিন পর্যন্ত মসজিদের আদব কায়দা জানে না, বুঝে না, ততদিন পর্যন্ত বাচ্চাকে মসজিদে প্রবেশ করাইলে মসজিদের সাথে অপমানজনক আচরণ হয়। কাজেই বাবার জন্য এই শিশু বাচ্চা মসজিদে নিয়ে আসার উপায় নাই, মার জন্য এই শিশু বাচ্চা মসজিদে নিয়ে আসার উপায় নাই। যেহেতু জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, নারীর জন্য সুন্নত নয়, কাজেই আপনি বাচ্চা নিয়ে আসবেন না, আপনি একা একা মসজিদে জমাত পড়তে আসবেন। এবার বলুন, বাচ্চাটা কার লুক আফটারে রেখে আসবেন? আপনার বিবি আপনার ছয় মাসের বাচ্চা ঘরে লুক আফটার করে বলেই আপনি মসজিদে জমাতের সুন্নতটা শান্ত মনে পালন করতে পারেন। বিবি যদি বলতো আমিও আরেক মসজিদে চলে যাব, তোমার বাচ্চা তুমি রাখো, তাহলে আপনি শান্তিমতে জমাত পড়তে পারতেন না। সুতরাং সমস্ত পুরুষেরা নিজেদের বাচ্চাদেরকে ঘরে বিবির কুলে রেখে এসে শান্তি মনে জমাতের নামাজটা পড়তে পারে। কার কারণে? বিবির কারণে। কার কারণে? বিবির কারণে। আর ইসলামের চিরন্তন বিধান হলো, যার কারণে যে একটা নেক আমল করতে পারে, নেক আমল করনেওয়ালার যেই সওয়াব, যার কারণে ভালো তারও সেই সব। এটা ইসলামের স্থায়ী বিধান, স্থায়ী বিধান। যার কারণে করতে পারলো তার যেই, যে করতে পারলো তার যেই সব, যার কারণে করতে পারলো তারও সেই সব। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়। তিন দল মানুষ মরলেও নেক আমল বন্ধ হয় না, এর মধ্যে এক দল যারা সৎকায় জারিয়া করে মারা যায়। সৎকায় জারিয়ার মর্ম হইল মসজিদে দান করলো, মারা গেল, এই মসজিদে যতদিন পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়বে সবে মিলে যেই সব, যে দান করে মারা গেল সেও পাবে সেই সব। কারণ যে দান করে মসজিদ বানাইছিল তার কারণে আমরা আজকে জমাত পড়তে পারতেছি, তার কারণে যেহেতু আমরা জমাত পড়তে পারতেছি, কাজে আমরা সবাই মিলে জমাত পড়ে যেই সব, যার কারণে পারতেছি সেও পাবে সেই সব। কেউ যদি মাদ্রাসায় দান করে মারা যায়, এই মাদ্রাসায় যতদিন পর্যন্ত উস্তাদগণ কোরআন হাদিস শিক্ষা দিবেন, যতদিন পর্যন্ত ছাত্রগণ কোরআন হাদিস শিক্ষা করবে, সমস্ত উস্তাদ ছাত্রদের কোরআন হাদিস শিক্ষা করা দেওয়ার সমান সব দানকারী কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। কেন? মূলনীতি একটাই, যার কারণে কেউ একটা নেক কাজ করতে পারলো, নেক কাজকারী পাবে যেই সব, যার কারণে পারলো সেও পাবে সেই সব। এবার বলুন, পুরুষরা শান্তিমতে মসজিদের জমাতে নামাজ পড়তে পারে বাচ্চা থাকা সত্ত্বেও, কার কারণে? স্ত্রীর কারণে। তাহলে পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সব, নারী ঘরের কোনায় একা পড়ে সেই সব কেন? কারণটা কি আজকে আপনাদের বুঝে আসলো? এগুলি আলোচনা হয় না, এগুলি আলোচনা করলে অনেক মানুষে শুনতে চায় না, বস বন্যার ফানির মতো চলছে যার যার মন গড়া গতিতে জীবন। এগুলি এইরকম জীবন, এইরকম জীবন চালাইয়া আল্লাহকে জবাব দেওয়া যাবে না। নবীর তরিকা বুঝতে হবে, নবীর তরিকা জানতে হবে, নবীর তরিকাকে নিজের জীবনে ফিট করতে হবে। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাএ কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সব, নারী ঘরের কোনায় একা নামাজ পড়েও সেই সব। জবাব দিতে পারবেন আজকে থেকে কেন? আমি মসজিদের জমাতে শরিক হইলাম, আমার সময় নষ্ট হইল, আমার কষ্ট হইল, আমার তেল পানি খরচ হইল, আমি পাইলাম যে সব, আমার বিবির সময়ও নষ্ট হইল না, আমার মসজিদে আসার কষ্ট হইল না, গাড়ির তেলের পয়সাও খরচ হইল না, সে ঘরের কোনো একাফারে একই সব পাবে কেন? তার কারণে আমি এই সুন্নত পালন করতে পারছি, এই কারণে আমি যেই সব তারও সেই সব। কথাটা কি বুঝে আসলো আপনাদের? এখানে একটা প্রশ্ন আসতে পারে, কোনো নারীর যদি গড়ে কোনো সন্তানাদি না থাকে, যে নারীর গর্ভেও সন্তান নাই, সন্তান প্রসব হওয়ার সম্ভাবনাও নাই, গর্ভেই সন্তান নাই, প্রসব হইবার সম্ভাবনা থাকবে কোথায়? কুলেও সন্তান নাই, লালন পালনের অধীনেও কোনো সন্তান নাই, নিঃসন্তান দম্পতি একজন পুরুষ একজন নারী এই সংসারে বসবাস করে, এই নারীটা মসজিদের জমাতে শরিক হইতে বাধা কোথায়? এই প্রশ্নের বাকি থাকে, এই নারীটা জমাতে শরিক হইতে বাধা কোথায়? কেন আল্লাহর রসুল এই নারীটাকে আলাদা করে বললেন না যে যার সন্তান নাই সেই নারী গড়ে একা নামাজ পড়ে পুরুষের জমাতের সব পাবে না, এইভাবে বললেন না কেন? এই নারীও তোমার সন্তান তাকুক আর না তাকুক, তোমার গর্ভে সন্তান তাকুক আর না তাকুক, তোমার সন্তান প্রসবের সম্ভাবনা তাকুক আর না তাকুক, তোমার লুক আফটারে কোনো সন্তান তাকুক আর না তাকুক, যে কোনো নারী গড়ের কোনায় একা নামাজ পড়বে পুরুষ মসজিদের জমাতে সমান পড়ার সমান সব পাবে, এইভাবে রসুল বললেন কেন? তার কারণটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝি। বর্তমান আধুনিক বিশ্বের যে কোনো দেশে, প্রায় সব দেশে একটা সরকারি আইন আছে, ট্রাফিক সিগন্যাল আইন। লাল বাতি জ্বললে গাড়ি থামতে হবে আর সবুজ বাতি জ্বললে গাড়ি চলতে হবে, যে কোনো দেশে এটা সরকারি আইন। এই সরকারিভাবে সব দেশে এই আইন করার একমাত্র উদ্দেশ্য অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা। সামনে তিন রাস্তার মোহনা আছে, তিন রাস্তা থেকে একসাথে গাড়ি আসলে ট্যাস লাগবে, টক্কর লাগবে, দুর্ঘটনা হবে, অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি নষ্ট হবে, মানুষ মারা যাবে, অঙ্গহানি হবে, এইগুলির থেকে, এই সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচাবার জন্য সব দেশে সরকারে এই আইন করে রাখছে। এখন যদি ঘটনাক্রমে এমন অবস্থা হয় যে আপনি যে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলেন, এই রাস্তায় আপনার একটা গাড়ি মাত্র ছাড়া আর কোনো রাস্তায় কোনো গাড়ি নেই, আপনি যাইতে থাকলে আরেকটার সাথে সংঘর্ষ হইব নি হইতো না, কারণ যে রাস্তায় কোনো গাড়ি নাই, একমাত্র আপনার গাড়ি একটা রাস্তায় আছে, কিন্তু সিগন্যাল রেড লাইট জ্বলে। এখন রেড লাইট না মানলেও তো আপনার অ্যাক্সিডেন্টের আশঙ্কা নাই, এই জন্য যদি আপনি রেড লাইট না মেনে চলে যান সরকার মানবে কেন? তাহলে কেন আমি অ্যাক্সিডেন্টের কার সম্ভাবনা নেই মানবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, যে নারীর গড় সন্তান নাই এই নারীও মসজিদের জমাতে শরিক হবে না, তার জন্য গড়ে একা পড়লেই পুরুষের জমাতের সমান পাব হবে কেন, ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব। সরকারি আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তাকুক আর না তাকুক, আইন তোমাকে পালন করতে হবে, ঠিক তেমনিভাবে নারীর গড়ে সন্তান তাকুক আর না তাকুক নবীর সুন্নত তরিকা তোমাকে পালন করতে হবে। বিষয়টা কি বুঝে আসলো আপনাদের? এবার আমরা আরেকটু অগ্রসর হই। সংসারের অনেক কাজে আল্লাহ নারীদেরকে ফেসিলিটি দিয়েছেন, পুরুষকে দেননি। ধর্মের অনেক কাজে আল্লাহ নারীদেরকে এতগুলি সুযোগ সুবিধা দিয়েছেন, পুরুষকে দেননি। কেন? আল্লাহ রসুল বলেন তোমার তিন নম্বর দায়িত্ব আছে সৌভাগ্যবান স্বামীর জন্য, মনে আছে কথা? ভাগ্যবান স্বামী ওই ব্যক্তি যেই ব্যক্তির বিবি তিন নম্বর দায়িত্ব পালন করে, স্বামী যখন ঘরে থাকে না তখন তার ঘরের মাল সামানও দেখাশোনা করে, তার বাচ্চাদেরকেও দেখাশোনা করে। বিবি বাচ্চাদেরকে দেখাশোনা করার কতগুলি ধাপ আছে, কতগুলি স্তর আছে। প্রথম নম্বর স্তর, যতদিন পর্যন্ত সন্তানে দুধ পান করে ততদিন পর্যন্ত সন্তানকে দুধ পান করাতে হবে। দ্বিতীয় নম্বর স্তর, যতদিন পর্যন্ত সন্তান নিজে নিজে খাইতে পারে না, নিজে নিজে শুইতে পারে না, নিজে নিজে গোসল করতে পারে না, নিজে নিজে পেশাব পায়খানা করতে পারে না, ততদিন পর্যন্ত সন্তানকে খাওয়ানি, ঘুম পাড়ানি, পেশাব পায়খানা করানি, এই সবগুলি কাজ এই আপনার বিবিকে করতে হবে আপনার সন্তানের বেলায়। যখন বাচ্চার মুখে বাঙ্গা বাঙ্গা কথা ফুটে তখন আপনার বাচ্চার মুখ দিয়া সর্বপ্রথম শব্দটা যেন আল্লাহ আল্লাহ বের হয়, এই চেষ্টা বাচ্চা কোলে নিয়ে সারা দিন ভর আপনি দোকানে বসে বসে করবেন না, আপনার বিবি ঘরে বসে বসে করবে, আপনার বিবি ঘরে বসে বসে করবে সারাদিন বাচ্চা কোলে থাকবে। বাচ্চা যখন বাঙ্গা বাঙ্গা হবে, আব্বা ডাকে, বাচ্চা যখন বাঙ্গা বাঙ্গা আওয়াজে আম্মা ডাকে, তখন নাও কুলে নিয়ে আম্মা ডাকার আগে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। মা যদি আল্লাহ আল্লাহ ডাকে তাহলে সন্তান আল্লাহ ডাকার আগে আম্মা ডাকবে না, আগে আল্লাহ ডাকবে তারপরে আম্মা ডাকবে। বাচ্চার মুখে সর্বপ্রথম আল্লাহ ডাকা উচ্চারণ করা, শিক্ষা দেওয়া বাবার দায়িত্বে না মায়ের দায়িত্বে? মায়ের দায়িত্বে। পুরাপুরি কথাবার্তা যখন শিখে ফেলে, দুই বছর বয়সে যখন মাকে নিজের মনের কথা বলতে পারে, বাবাকে নিজের মনের কথা বলতে পারে, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষুলে নিয়ে শিক্ষা দিবে ঘন্টার পর ঘন্টা, বাবায় দোকানে বসে বসে না মায়ে ঘরে বসে বসে। যখন পেশাব নিজে নিজে করা শিখতে শুরু করবে, তখন দাঁড়াইয়া পেশাব করা নিষেধ, দাঁড়াইয়া পেশাব করা ইসলামের আদর্শ বিরোধী, বসে পেশাব করতে হয়, কেবলাকে সামন দিয়া নয়, কেবলাকে পিছন দিয়া নয়, কেবলাকে ডানে রেখে অথবা বামে রেখে পেশাব পায়খানা করতে হয়। বলুন সন্তানকে বাবা শিক্ষা দিবে না মায়ের শিক্ষা দিবে? সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা, মায়ের দায়িত্ব এই শিশুকালে সন্তানকে শিক্ষা দেওয়া। আউযুবিল্লাহ শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, বিসমিল্লাহ শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, আলহামদুলিল্লাহ শিক্ষা আলহামদু সুরা শিক্ষা দেওয়া, আলামতারা সুরা শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, রুকু করা শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, সেজদা করা শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, সেজদার তসবিহ শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব, বসা নমাজে কীভাবে বসতে হয় কীভাবে দাঁড়াইতে হয় পূর্ণাঙ্গ নমাজটা শিক্ষা দেওয়া মায়ের দায়িত্ব। কতদিনের ভিতরে শিক্ষাটা কমপ্লিট করতে হবে? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইজা বালাগু আশরা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে নমাজের আদেশ করো 7 বৎসর বয়সে। 7 বৎসর বয়সে আমার ছেলে মেয়েকে আমি নমাজের আদেশ করতে পারবো? 7 বৎসরের আগে শিখলে না? না শিখলে, 7 বৎসর বয়সের আগে যদি নমাজটা শিখে তাহলে 7 বৎসরের সময় আমি বলতে পারবো নমাজটা পড়ো। 7 বৎসরের আগে যদি শিখেই না তো নমাজ পড়ো বলার কোনো মানেই নাই। এবার বলুন তো, সন্তানকে 7 বৎসর হওয়ার আগে এই নমাজের নমাজের সুরাকেরাতগুলি, দোয়া দুরুদগুলি, নমাজের কাজকর্মগুলি বাপে শিক্ষা দিতে পারবে কুলে নিয়ে বসে বসে সারাদিন, না মায়ে পারবে? এইভাবে যদি কোনো মা তার সন্তানকে 7 বৎসরের ভিতরে নমাজ শিক্ষা দেয়, 7 বৎসরের ভিতরে পেশাব পায়খানা শিক্ষা দেয়, 7 বৎসরের ভিতরে কলেমা কালাম শিক্ষা দেয়, 7 বৎসরের ভিতরে চলাফেরা ইসলামী জীবন ধারায় চলাফেরা শিক্ষা দেয়, এই সন্তান কোনোদিন ভবিষ্যৎ জীবনে লাদিন হবে না, বদ্দিন হবে না, হারাম পথে চলনেওয়ালা হবে না, সুৎকুর গুসকুর মৎকুর গাঞ্জা হবে না, গাঞ্জাকুর হবে না, বেনমাজি বেরুজাদার হবে না। তাহলে মুসলমানের বাচ্চার ইসলামিক ফাউন্ডেশন মায়ের হাতে। আমি এতক্ষণে এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনাদেরকে যা কিছু বোঝাবার চেষ্টা করলাম সবটার সারমর্ম হলো, প্রতিটি মুসলমানের বাচ্চার ইসলামিক লাইফের ফাউন্ডেশন তার মায়ের হাতে। কোনো মা যদি বাচ্চারে প্রথমে আল্লাহ বলা শিক্ষা না দেয়, কোনো মা যদি বাচ্চারে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না দেয়, কোনো মা যদি প্রথমে তার বাচ্চারে সুবহানাকা শিক্ষা না দেয়, কোনো মা যদি প্রথমে তার বাচ্চারে নমাজ শিক্ষা না দেয়, বাপে দোকান থেকে আইয়া, বাপে মসজিদ থেকে আইসা, বাপে সংসারের কাছ থেকে আইসা 7 বৎসরের বাচ্চাকে বলবো নমাজ পড়ো, বাচ্চা জিজ্ঞেস করবে নমাজ আবার কি? বলুন, বলবে কি না? তাহলে 7 বৎসরের বাচ্চাকে বাবা যখন বলবে নমাজ পড়ো, বাচ্চা তো বলবেই নমাজ আবার কি? কেন বলবে? কারণ শিক্ষা দেওয়া আমার দায়িত্ব ছিল, মায়ে দিল না। এই কারণে মুসলমানের বাচ্চাদেরকে মুসলমানি জীবন যাপন গড়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা হইল মায়ের। বাবা দোকান থেকে যখন আসবেন বাসায়, নমাজ থেকে যখন আসবেন বাসায়, ধর্মীয় কাজ থেকে যখন আসবেন ঘরে, সংসারের কাছ থেকে যখন আসবেন ঘরে, 2-4 মিনিট সময় ফেবেন বাচ্চাকে নিয়ে খেলাধুলা করার, হাসি খুশি করার। এই 2-4 মিনিট সময় তো হাসি খুশি করেই চলে যায়, সুবহানাকা শিক্ষা দেবার সময় কোথায়? আর তাহিয়াত শিক্ষা দেবার সুযোগ কোথায়? বাবা সংসারের যাবতীয় কাজ সেরে, বাপে ধর্মের সামাজিক কাজগুলি সেরে আধা ঘন্টা সময়ের জন্য ঘরে আসলেন, 10 মিনিট সময়ের জন্য ঘরে আসলেন। এই আধা ঘন্টা 10 মিনিট সময় তো বাচ্চাকে নিয়ে হাসি খুশি করেই চলে যায়। বাবার কতটুকু ফুরসত আছে এই বাচ্চাকে নমাজি রূপে গড়ে তোলার, বাচ্চাকে নমাজি রূপে গড়ে তোলার, বাচ্চাকে হালাল পথে চলনেওয়ালা রূপে গড়ে তোলার, বাচ্চাকে মুসলমানের বাচ্চার মতো গড়ে তোলার শতকরা 90% দায়িত্ব মায়ের। এই জন্য যেই বাচ্চার মা মুসলমানের মতো মুসলমান, এই বাচ্চা মুসলমানের মতো মুসলমান হওয়া সহজ। যেই বাচ্চার মা মুসলমানের মতো মুসলমান নয়, এই বাচ্চার সন্তান কোনোদিন মুসলমানের মতো মুসলমান হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচাও। দুইটা কথা, মা বাবা তোমরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আমাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ভূমিকা বেশিরভাগ বাপের না বেশিরভাগ মায়ের? যে বেশিরভাগ ভূমিকা মায়ের পালন করে বাচ্চাকে মুসলমানি জীবন শিক্ষা দিবে, মার মাইন্ডটা মুসলমানি হইলে না মুসলমানি না হইলে? মুসলমানি না হইলে শেষ পর্যন্ত যে সমস্ত বাচ্চাদেরকে মায়ে অথবা বাপে মুসলমানি জীবন যখন শিক্ষা দেয় না, এরা কত বড় জঘন্যতম কাজ করে, এটা বুঝার জন্য আপনাদেরকে অতি সংক্ষেপে একটা ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর নামে এক সুরা আছে কোরআন শরীফে, সুরা ইউসুফ। ইউসুফ আল ইসলামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবনের ঘটনা আল্লাহ সুরা ইউসুফের ভিতরে বর্ণনা করেছেন। 7 বছর বয়সে ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাই গুলাম বলে বিক্রি করে দিয়েছিল ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জেনে কিনে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছিল মিশরের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তার বিবি জুলাইখাকে বলেছিল, আমরা যেহেতু নিঃসন্তান, এই ছেলেটাকে তুমি আপন ছেলের মতো যত্ন করে লালন পালন করো। জুলাইখা লালন পালন করলো 33 বছর। 7 বছর বয়সে বাবার হাতছাড়া হইয়া গেলেন, লুকাইয়া বড় 10 ছেলে লুকাইয়া এই শিশু ইউসুফকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। আর বাবাকে গিয়া বলেছিল বাঘে খেয়ে ফেলেছে। ইউসুফ আসলামের 10 বছর বয়সে ঘটনাটা ঘটল, বাবার হাতছাড়া হইলেন 7 বছর বয়সে, জুলাইখার হাতে লালিত ফালিত হইলেন 33 বছর। কেলেঙ্কারি ঘটনা ঘটল, দামা চাপার যাওয়ার জন্য জুলাইখার স্বামী ইউসুফ আসলামকে জেলখানায় বন্দি করে রাখলো 9 বছর, আগের 33 আর পরের 9 কত হইল 42 বছর। জেলখানায় 42 বছর থাকার পরে জেলখানার থেকে বের হলেন, দেশের বাদশাহ মুসলমান হইল, সারা দেশের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের কাছে দান করে দিল। ইউসুফ আলাইহিস সালাম 14 বছর পর্যন্ত দেশের অর্থনীতি সামাল দিলেন, আগের 42 আর পরের 14 56 বছর। এই 56 বছর আগে 7 বছরের শিশু ইউসুফকে বাবা ইয়াকুব হারাইছিলেন, 56 বছর পরে পাইলেন পিতাপুত্রের সাক্ষাৎ, কতদিন পরে, 56 বছর পরে। এই দীর্ঘ 56 বছর পরে পিতাপুত্র দুজনের সাক্ষাতে সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবকে যেই প্রশ্নটা করলেন সেটা হইল, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না? সর্বপ্রথম সাক্ষাতে এই প্রশ্ন ছেলে করলেন বাবাকে। বাবা ইয়াকুব বললেন, ছেলে তুমি আমাকে এটা কি প্রশ্ন করলে? তকদির বিশ্বাস না করলে তো কোনো মানুষ মুসলমানই হয় না। আমি কি একজন মুসলমান? আমি তো একজন নবী, নবী আবার তকদির বিশ্বাস করে না কিভাবে? ছেলে প্রশ্ন করলেন, সত্যই যদি আপনি তকদির বিশ্বাস করেন তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করেছিলেন কেন? আমি আপনার কাছে থাকলে সুখে শান্তিতে খাইতাম থাকতাম, আর আমি আপনার হাতছাড়া হইয়া যাওয়ার কারণে দুঃখে দুর্দশায় জীবন যাবে, এই চিন্তায় যদি কেন্দ্রে থাকেন তকদিরের উপর আপনার বিশ্বাস রইল কোথায়? প্রশ্ন বুঝতে পারতেছেন আপনারা? আপনি আমাকে হারাইয়া এই 56 বছর পর্যন্ত কানছেন, কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল, আল্লাহর কুদরতে পরে ভালো হয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করে ফেলেছিলেন। যদি আপনি মনে করেন আপনার দ্বারে আপনার কাছে থাকলে আমি সুখে শান্তিতে খাইতাম থাকতাম, হারাইয়া যাওয়ার কারণে আমার দুঃখ দুর্দশা হবে, এই জন্য যদি কেন্দ্রে থাকেন তাহলে তকদিরের উপর আপনার ইমান রইল কোথায়? প্রশ্ন কে করলো? ছেলে। কারে? বাপরে, দুজন নবী, দুজন নবী। বাবা বলেন, তুমি আমার দ্বারে কাছে থাকলে সুখে শান্তিতে খাইবে থাকবে, আর হারাইয়া যাওয়ার কারণে দুঃখ দুর্দশা হবে, এমন চিন্তায় একদিনও কান্দি নেই, এমন চিন্তায় একদিনও কান্দি নেই। ছেলে জিজ্ঞেস করলো, তাহলে কান্দেন কেন? কান্দি জন্য ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানি বাপের দায়িত্ব ছিল, তোমার হারাইয়া দায়িত্বটা পালন করতে পারলাম না। কি বুঝলেন ঘটনায়? ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানি কার দায়িত্ব ছিল? বাবার দায়িত্ব ছিল, তুমি হারাইয়া দেওয়ার কারণে আমি দায়িত্বটা পালন করতে পারলাম। তোমার মা তো মারা গেছিল তোমার শিশুকালেই, মা বাপের তো দায়িত্ব সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানি, মা তো তোমার শিশুকালেই মারা গেল, এরপরে এককভাবে আমার দায়িত্ব ছিল তোমাকে জাহান্নাম থেকে বাঁচানি, তুমি হারাইয়া গেছো, আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই কীভাবে? এই চিন্তায় কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করছি। বলেন তো, ইয়াকুব আলাইহিস সালামের মতো নবী যদি, ছেলে যে আমার হাতছাড়া হয়ে গেল, জাহান্নাম থেকে বাঁচার ফতে আছে না জাহান্নামে যাওয়ার ফতে আছে, এই চিন্তায় কানতে কানতে যদি চক্ষু অন্ধ করতে পারেন তাহলে আমাদের সন্তানদের জন্য, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ চেষ্টা প্রচেষ্টা আমাদের করা উচিত? বিষয়টা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।